বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা কোরআনের আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
এই কোরআন মানুষকে এমন পথ বা ধর্মের দিকে প্রদর্শন করে যা সবচেয়ে বেশি দৃঢ় বা মজবুত। কোরআন মানুষকে অজ্ঞতার ঘোর অন্ধকার থেকে নিয়ে আসে আলোর অশেষ বন্যায় এবং এনে দেয় পরিপূর্ণতা। এ মহাগ্রন্থ মানুষকে দেয় জীবনের সব ক্ষেত্রে সৌভাগ্য ও শান্তির দিশা। সূরা ফুসিলাতের 41 ও 42 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, এটি অবশ্য এই সম্মানিত বা অপরাজেয় গ্রন্থ, এতে মিথ্যার বিন্দুমাত্র প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই, কারণ এটা প্রজ্ঞাময় প্রশংসিত মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কোরআনের যুক্তি বলিষ্ঠ ও অকাট্য, এর অর্থ গভীর, এর শিক্ষাগুলো সমৃদ্ধ ও চিরন্তন, সত্য হিসেবে চিরস্থায়ী। এতে রয়েছে মহান প্রজ্ঞাময় আল্লাহর নানা বিধান যা পরিবেষ্টন করে আছে বিশ্ব জগৎ ও মানুষকে। পবিত্র কোরআন তার অনুসারীদের জীবনে যত গভীর প্রভাব ফেলেছে এবং মানুষকে অন্তরের বিনম্র করতে যতটা সফল হয়েছে, অন্য কিছুই ততটা প্রভাবিত করতে পারেনি তাদেরকে। কোরআন খুব অল্প সময়ে অজ্ঞতার আঁধার দূর করে প্রজ্বলিত করেছে জ্ঞানের ও একত্ববাদের প্রদীপ্ত মশাল।
পবিত্র কোরআনের প্রত্যেক সুরার রয়েছে নিজস্ব পরিচিতি ও বৈশিষ্ট্য। সাইয়েদ কুতুব লিখেছেন, সব মানুষের মধ্যে হাত পা ও নানা অঙ্গ প্রত্যঙ্গের মিল থাকা সত্ত্বেও তাদের যেমন রয়েছে পৃথক ব্যক্তিত্ব, পবিত্র কোরআনের ক্ষেত্রেও তা সত্য। নাজিল বা অবতীর্ণ হওয়ার সময়ের দিক থেকে কোরআনের সুরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কী ও মাদানী। ইসলামের ইতিহাস, কোরআনের আয়াতের অর্থ ও ইসলামী বিধিবিধান বোঝা, চেনা বা জানার জন্য এই দুই শ্রেণীর সুরার পার্থক্য বোঝা খুবই জরুরি। যেসব সুরা হিজরতের আগে নাজিল হয়েছে সেই সব সুরাকে বলা হয় মাক্কি সুরা, আর হিজরতের পরে নাজিল হওয়া সুরাগুলোকে বলা হয় মাদানী সুরা। অবশ্য অনেক মুফাসির সময়ই নন, বরং নাজিল হওয়া স্থানের ভিত্তিতে সুরাগুলোকে মাক্কি ও মাদানী সুরাই বিভক্ত করেন।
বিখ্যাত গবেষক ডক্টর হাশিম জাদেহ হারিসির মতে, মাক্কি ও মাদানী সুরার পার্থক্য বোঝার জন্য সুরার বিষয়বস্তু, অর্থ ও লক্ষ্য সম্পর্কে জানতে হবে। তার মতে, এমনকি সম্বোধনের ধরন দেখেও এর পার্থক্য বোঝা সম্ভব। কোরআন পরিচিতি শীর্ষক বইয়ে তিনি লিখেছেন, যেসব সুরাই হে মানুষ বা হে আদমের সন্তানরা শীর্ষক সম্বোধন রয়েছে, সেই সব সুরা সাধারণত মাক্কি হয়ে থাকে, কারণ সে সময় মক্কায় হাতে গোনা কয়েকজন ছাড়া আর সবাই ছিল কাফির বা মুশরিক।
অন্যদিকে যেসব সুরাই হে ইমানদার বা বিশ্বাসীরা শীর্ষক সম্বোধন রয়েছে, সেই সব সুরা সাধারণত মাদানী হয়ে থাকে, কারণ মদিনার অধিবাসীরা ছিলেন বিশ্বাসী বা মুমিন। তবে বিখ্যাত মুফাসসির আল্লামা তাবাতাবাঈর মতে, কেবল বিষয়বস্তু নিয়ে ভাবনা এবং হিজরতের আগের ও পরের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আয়াতের মিল দেখেই কোন সুরা মাক্কি না মাদানী তা নির্ধারণ করা সম্ভব। মক্কায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের সময় তথা ১৩ বছরে কোরআনের ৮৬টি সুরা নাজিল হয়েছিল। মাক্কি সুরাগুলো সাধারণত ছোট এবং সেসবের আয়াতের পরিসরও ক্ষুদ্র। এইসব সুরায় মহান আল্লাহ মুশরিক বা অংশীবাদীদের নানা ভুল চিন্তাধারা ও সন্দেহের জবাব দিয়েছেন। তাদের শিরক যুক্ত নানা চিন্তাধারা এবং আল্লাহ ও পরকাল সম্পর্কিত নানা উদ্ভট কল্পনা নাকচ করা হয়েছে এইসব সুরায়। মাক্কি সুরায় রয়েছে কাব্যময় গদ্য, একত্ববাদ বা তৌহিদ, নবুয়ত, পরকাল এবং নৈতিক নানা গুণ ও অস্তিত্ব জগতের পরিচিতিমূলক নানা বিষয় আলোচিত হয়েছে এই সব সুরায়।
পবিত্র কোরআনের বিপুল সংখ্যক আয়াত নাজিল হয়েছে মদিনায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর। মদিনার সমাজ ও জনজীবনের পরিস্থিতি ছিল মক্কা থেকে ভিন্ন। মদিনায় ইসলামী বিধি বিধান অনুযায়ী গঠিত হয়েছিল একটি রাষ্ট্র। মুসলমানরা ছিল এক নতুন বা উদীয়মান শক্তি। ধীরে ধীরে তাদের দুর্বলতাগুলো রূপান্তরিত হচ্ছিল শক্তিতে। মদিনায় ছিল আহলে কিতাব বা ইহুদি ও মুনাফিক গোষ্ঠী। তাদের চিন্তাধারা, রাজনৈতিক প্রতিক্রিয়া ও আচার আচরণ ছিল মক্কার মুশরিকদের চেয়ে ভিন্ন ধরনের। ফলে মদিনা হয়ে পড়ে নানা ঘটনা ও পরিবর্তনের প্রাণকেন্দ্র।
মদিনার শিশু ইসলামী রাষ্ট্র ও নানা ধর্মের অধিবাসীদের ভিন্ন ভিন্ন অবস্থান এবং গোটা আরব উপদ্বীপে ইসলামের সঙ্গে ক্রমবর্ধমান শত্রুতার ফলে মাদানী সুরাগুলোর বিষয়বস্তু হত মাক্কি সুরা থেকে সম্পূর্ণ ভিন্ন। এজন্যই কোনো কোনো মাদানী সুরার আয়াতে কাফির ও মুশরিকদের বিরুদ্ধে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাগত বা আদর্শিক লড়াই এবং মুসলিম মুজাহিদদের সঙ্গে ইসলামের চরম শত্রুদের যুদ্ধ ও সংঘাত সংক্রান্ত বিষয়গুলোর ইঙ্গিত স্থান পেয়েছে। এছাড়াও স্থান পেয়েছে মুনাফিকদের নানা চক্রান্ত এবং কখনো কখনো তাদের সঙ্গে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংঘাত সম্পর্কিত বিষয়। ফলে মাদানী সুরাগুলো হয়েছে যুদ্ধ আর সন্ধির বিধানসহ সামাজিক ও রাজনৈতিক নানা বিধিবিধানের উৎস। মাদানী সুরাগুলো সাধারণত দীর্ঘ এবং এর আয়াতগুলোও দীর্ঘ বাক্যের হয়ে থাকে।
ছোট ও মাঝারি পরিসরের সুরাগুলো সাধারণত একবারেই অবতীর্ণ হয়েছে এবং এই সব সুরার মধ্যে রয়েছে একই ধরনের বিষয়বস্তু ও বর্ণনা। কিন্তু মাদানী সুরাগুলোর নানা অংশ কয়েক পর্যায়ে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। কখনো কখনো বড় বড় সুরার মধ্যেও কয়েকটি মাক্কি আয়াত সংযুক্ত হয়েছে, আবার এর উল্টোটাও ঘটেছে। এ ধরনের সুরাকে বলা হয় মিশ্রিত সুরা। পবিত্র কোরআনের সুরাগুলোর শিক্ষা ও বক্তব্যের বিরুদ্ধে ইসলামের সেই প্রাথমিক যুগ থেকে আজ পর্যন্ত নব্য জাহেলিয়াতের শত্রুতা থেকেও এ মহাগ্রন্থের অনন্য সুন্দর আয়াতগুলো যুগে যুগে মানুষের জন্য সবচেয়ে বড় আকর্ষণের আধার হয়ে আছে। বর্তমান যুগের কোরআন ঠিক সেই কোরআনেরই অবিকৃত রূপ যা নাজিল হয়েছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে। বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্যরাও অনন্য সুন্দর ও চির আকর্ষণীয় মহাগ্রন্থের শিক্ষাগুলোকে সর্বশ্রেষ্ঠ নীতিমালা বা আইন এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বলে উল্লেখ করেছেন।
গল্প ও প্রবাদের গল্প শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প শীর্ষক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের, অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব বলেছি। গত আসরে আমরা শিক্ষণীয় একটি গল্প শুনিয়েছি আপনাদের, আশা করি যারা শুনেছেন ভালো লেগেছে আপনাদের। এক বাদশার দুই মন্ত্রীর ঘটনা নিয়ে ছিল গল্পটি। একজন মন্ত্রী ছিল ভালো মনের, অপরজন ছিল হিংসুটে। ভালো মনের উজির একজন প্রজাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন প্রকৃত ঘটনা আড়াল করে, তাতে বাদশার মানসম্মান রক্ষা পেয়েছিল। কিন্তু খারাপ উজির ভালো উজিরকে ফাঁসিয়ে দিতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন এবং বরখাস্ত হয়েছে। আশা করি জগদী বিখ্যাত কবি সাদির গোলেস্থান থেকে নেয়া ওই গল্পটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দিয়েছে। যাই হোক, আজকের আসরে আমরা শুনব নাসির মাহমুদের গ্রন্থনায় ফার্সি একটি প্রবাদ এবং সেই প্রবাদের নেপথ্য গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই কামনা করছি।
ডালের আগায় বসে গোড়া কাটা, এই প্রবাদটির সঙ্গে আমাদের অনেকেরই কম বেশি পরিচয় আছে। এই প্রবাদের সাধারণ অর্থ হল আত্মঘাতী কাজ করা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বুঝে হোক কিংবা না বুঝেই হোক অনেক রকম আত্মঘাতী কাজ করে অভ্যস্ত। অর্থাৎ তারা গাছের যেই শাখাটির আগায় বসেছে ওই শাখাটিরই গোড়া কেটে দিচ্ছে। গোড়া কাটা হলে তার কী অবস্থা হতে পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে ডালের সঙ্গে সঙ্গে তার নিজেরও পতন হবে এবং মৃত্যুও হতে পারে। কিন্তু এ ধরনের একটি আত্মঘাতী প্রবাদ কী করে এলো আমাদের সাহিত্য জীবনে, এরকম একটি প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। আমরা ফার্সি ভাষার এই প্রবাদটির প্রাচীন একটি গল্প পেয়েছি, সেই গল্পটি আজকের আসরে পরিবেশন করছি আপনাদের জন্য।
কথা তো অনেক হলো, এবারে সরাসরি গল্প শুরু করা যাক।
হ্যাঁ, ঠিক বলেছেন, শুরু করে দিন।
জি, ঘটনাটি ঘটেছিল একটি বাগানে। বাগানে একটা চোর ঢুকেছিল, ফলের বাগান ছিল ওটা। চোর বাগানের এদিক ওদিক ভালো করে দেখল, কোথাও কাউকে নজরে পড়ল না তার। ফাঁকা বাগানে ফল চুরি করার জন্য চোর ফলের গাছে উঠে গেল। ফল ছিঁড়তে ছিঁড়তে একেবারে গাছের মাথায় বেশ উপরে চলে গেল সে। মনের সুখে ফল চুরি করতে লাগল চোর। এইবার তার 12:30 বাজল। বাগানের মালি বা প্রহরী যাই বলি না কেন, সে বাইরে থেকে ঢুকল বাগানে।
সর্বনাশ! তারপর কি হলো, ধরা পড়ে গেল?
বলছি, চোর মালিকে বাগানে ঢুকতে দেখে চুপটি মেরে বসে রইল গাছের উপরে ডালে। কিন্তু গাছ তখনও নড়ছিল এবং যথারীতি মালির চোখে ধরা পড়ে গেল চোর।
সঙ্গে সঙ্গে চিৎকার করে চোরকে বলল, এই বদমাস, চোর কোথাকার, গাছের এত উপরে কি করছিস তুই? চোর যদিও ভেবেছিল এই লোক বাগানের প্রহরী বা মালিক, আসলে কিন্তু তা নয়, এই লোকই মূলত ওই ফল বাগানের মালিক ছিল। চোর তার ভাবনা মতো জবাব দিল,
দেখতে পাচ্ছ না কাজ করছি? এই বলে সে গান ধরল মনের সুখে, এই সুন্দর ফল সুন্দর ফুল। হঠাৎ গান থামিয়ে বলল, এটা আমার ফল বাগান, আমি বাগানের এই বড় গাছটার একেবারে চূড়ায় উঠে গেছি। মিঠা নদীর পানি।
বাগানের মালিক চোরের কথা শুনে এদিক সেদিক খুঁজে খুঁজে একটা বড় বাঁশ হাতে নিল। তারপরের কাহিনী শুনবো একটু মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবো, এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের আজকের আসরে। বিরতির আগে বলেছিলাম বাগানের মালিক চোরের কথা শুনে এদিক সেদিক খুঁজে খুঁজে একটা বড় বাঁশ হাতে নিল। ওই বাঁশ দিয়ে এবার চোরের পায়ে পিঠে পেটাতে লাগলো। পেটাতে পেটাতে বলল, কবে থেকে তুই এই বাগানের মালিক হলি, বল বল।
চোর এবার মনে মনে বলল, হায় হায়, না জানি এই লোকই বাগানের মালিক, হয়তো পাশের বাগানটিও তার। নিজেকে হাত পা সহ গুটিয়ে নিয়ে চোর এবার আরেকটু উপরে উঠে একটা ডালের আগায় গিয়ে নিজেকে লুকালো, যাতে বাগানের মালিক নাগাল না পায়, পেটাতে না পারে।
এরপর চোর তার পকেট থেকে একটা বড় ছুরি বের করল। ওই ছুরি দিয়ে সে এবার ওই ডালেরই গোড়া কাটতে শুরু করল। কাটতে কাটতে বাগানের মালিকের উদ্দেশ্যে বলল, ডিস্টার্ব করো না, বাগানের মালিক বলেছে গাছের অতিরিক্ত ডালগুলো কেটে দিতে, আমি সেই কাজই করছি।
এত ডাহা মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোর? এই বাগানের মালিক আমি নিজে, আমি কখন তোকে টাকা দিলাম আমার বাগানের গাছগুলোর বাড়তি ডালপালা কেটে দিতে?
চোর বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেল। নিরুপায় হয়ে সে মিথ্যার আশ্রয় নিয়ে মৃত্যুকেই ডেকে নিয়ে এলো। বাগানের মালিক বলল, নিচে নেমে আয়, তোর আকুলো তো দেখি গুড়ুম। যেই ডালের আগাই বসেছিস সেই ডালেরই গোড়া কাটতে শুরু করেছিস? হা বা কোথাকার, হা বা কোথাকার! আর একটু কাটলে তো ডালটা কেটে যেত এবং এত উপর থেকে মাটিতে পড়ে পটল তুলতিস। তুই যদি সত্যিই এই কাজের লোক হইতি তাহলে জানতি কি করে অতিরিক্ত ডালপালা কাটতে হয়।
চোর এবার তার বোকামি বুঝতে পেরে ভীষণ রকম অনুতপ্ত হল, লজ্জা পেল। ধীরে ধীরে সে গাছ থেকে নিচে নেমে এলো। বাগানের মালিক যে কি শাস্তি দেবে সেটা সে সহ্য করতে পারবে কিনা এই চিন্তায় সে উদ্বিগ্ন হয়ে পড়ল।
কিন্তু অবাক ব্যাপার হলো, বাগানের মালিক চোরকে একটা কথাও বলল না। মালিকের সামনে মাথা নিচু করে চোর দাঁড়িয়ে রইল। মালিক কিছু না বলাই একটু পর মাথা নিচু করেই চোর বাগান থেকে বের হয়ে চলে গেল।
বাগানের মালিক বিড়বিড় করে জগৎ বিখ্যাত কবি সাদির একটি উদ্ধৃতি আওড়াল, যে লোক নিজেকে তার জ্ঞানের চেয়েও বেশি পণ্ডিত ভাবে সে আসলে মূর্খ।
সেদিনের পর থেকে যখনই কেউ এমন কোনো কাজে লিপ্ত হয় যে কাজ তার নিজের জন্যই বিপদ ডেকে আনতে পারে, অর্থাৎ আত্মঘাতী হয়, তখনই মানুষের মুখ থেকে অপলীলায় এই কথাটি বেরিয়ে আসে, লোকটি ডালের আগায় বসে গোড়া কাটছে।
তো শ্রোতাবন্ধুরা, প্রবাদের গল্পটি শুনলেন, কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। যেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে। ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা,
শ্রোতাবন্ধুরা, ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আজ শুরুতেই আপনাদেরকে একটি নতুন খবর শোনাব।
এই শব্দ আপনারা আর কখনো শুনতে পাবেন না। এখন থেকে আর কখনো কোথাও রাত্রিই হবে না, সব সময়ই দিন থাকবে এবং যখন খুশি তখন আপনি আপনার ব্যক্তিগত ও সামাজিক কাজ করতে পারবেন। আপনি যে কোনো সময় বাজারে যেতে পারবেন, অফিস করতে পারবেন, ক্লাসে অংশ নিতে পারবেন, লাইব্রেরিতে বই পড়তে যেতে পারবেন এবং যে কোনো সময় বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারবেন।
তাহলে শ্রোতাবন্ধুরা, আপনাদেরকে আমরা সময়হীন একযোগে আমন্ত্রণ জানাচ্ছি। সপ্তাহের সাত দিনের যে কোনো সময় এই জগতের সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন আপনারা। এখানে আপনি সময়ের অসীম জগতে হারিয়ে যেতে পারবেন। এখন আর আপনাকে কোনো কাজ করার জন্য সূর্যোদয় হওয়ার বা দিনের জন্য অপেক্ষা করতে হবে না। ভার্চুয়াল জগতে দ্রুত গতির জীবনযাপন করুন এবং নিজের আয়ুকে বাড়িয়ে নিন।
আমরা যে জগৎটির খবর আপনাদের শোনালাম সেটা কি আপনার জন্য আনন্দদায়ক ছিল, নাকি আর কোনোদিন রাতের শব্দ শুনতে পাবেন না বলে দুঃখবোধ হচ্ছে? আপনি আনন্দ পান আর দুঃখ পান তাতে কিচ্ছু যায় আসে না। ভার্চুয়াল জগতের অন্যতম প্রধান আকর্ষণই হচ্ছে রাত্রি না থাকা। অনেকেই ভার্চুয়াল জগতের এই বৈশিষ্ট্যে আকৃষ্ট হচ্ছেন। বাস্তব জগতের প্রতিটি কাজ আমাদেরকে সময় মেনে করতে হয়, কিন্তু ভার্চুয়াল জগতে সময়ের কোনো বালাই নেই। অনলাইনে কেনাকাটা, যে কোনো তথ্য ও সেবা প্রাপ্তি এখন অনেক সহজ হয়ে গেছে।
যেমন ধরুন, আপনি দিন রাত ২৪ ঘন্টার যে কোনো সময় যে কোনো স্থানে সফরে যেতে পারবেন, কারণ যে কোনো রুটের ম্যাপ ও ড্রাইভারের সকল তথ্য এখন সব সময়ের জন্য আপনার হাতের মুঠোয় রয়েছে। এমনকি আপনি কোথাও সফরে গেলে পথে আপনি কখন কোথায় অবস্থান করছেন তা আপনার ঘনিষ্ঠজনরা তাৎক্ষণিকভাবে জানতে পারছেন। অতীতে এসব সেবা কল্পনাও করা যেত না। অনলাইনে কেনাকাটা, আপনার কাঙ্ক্ষিত পণ্যটির সঙ্গে অন্যান্য পণ্যের তুলনা করা, ঘরে বসে লেখাপড়া করা, ভার্চুয়াল লাইব্রেরির বই পড়া সহ আরও নানান সুবিধা আপনি ২৪ ঘন্টার যে কোনো সময় পেয়ে যাচ্ছেন।
এতক্ষণ যা কিছু বললাম তার প্রতিটি বিষয়ে আপনার জীবনের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে। কোনো কিছু খুঁজে পেতে এখন আর আমাদেরকে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে হয় না। অতি সহজে এবং কম সময়ে আমাদের হাতের মুঠোয় সকল তথ্য চলে এসেছে। বাস্তব জগতে সময়ের একটি শুরু এবং একটি শেষ ছিল এবং এই সময় সবার জন্য সমান, কিন্তু ভার্চুয়াল জগৎটি এমন নয়। ভার্চুয়াল জগতে সামনে এগিয়ে যাওয়া তো সম্ভবই, এমনকি পেছনে ফিরে যাওয়াও সম্ভব, এবং চাইলে যে কোনো স্থানে সময়কে থামিয়ে রাখাও সম্ভব। এছাড়া ভার্চুয়াল জগতের সময় সবার জন্য সমান নয়। বাস্তব জগতে আমরা যদি কোনো কিছু উপভোগ করতে চাই তাহলে সবাইকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হতে হয়, কিন্তু ভার্চুয়াল জগতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সমবেত না হলেও চলে।
এখানে অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, যিনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন না করে এই জগতে পা রাখবেন তিনি মস্ত বড় ভুল করবেন। তার উদাহরণ সেই শিশুটির মতো যার সামনে এক ফ্রিজ ভর্তি খাবার রয়েছে অথচ সে জানে না কোন খাবারটি কিভাবে খেতে হয়। এই শিশুটি ফ্রিজ খুলেই একাধারে খাওয়া শুরু করলে তার বদহজম হবে। তবে খাবার ভর্তি একটি ফ্রিজের সঙ্গে ভার্চুয়াল জগতের একটি মৌলিক পার্থক্য রয়েছে, আর সেটি হচ্ছে ভার্চুয়াল জগতের কন্টেন্ট আমাদের পরিপাক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে না, বরং এগুলো আমাদের নার্ভ সিস্টেম ও মনোজগতে সরাসরি আঘাত আনে।
আনন্দ অনুভূতি ও বিনোদনের স্বাধীনতার সীমারেখা সম্পর্কে যথেষ্ট ধারণা না নিয়ে আমরা যদি সময়হীন ভার্চুয়াল জগতে প্রবেশ করি তাহলে এই রং বেরঙের সম্পূর্ণ আকর্ষণীয় ও ভিন্ন জগতে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলতে পারি। ভার্চুয়াল জগতের কোনো টাইম টেবিল না থাকার কারণে বেশিরভাগ মানুষ এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তারা আসক্ত হয়ে যায়। যারা প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই এই জগৎ ব্যবহার করেন তারা জানেন না ঠিক কখন এই জগতে প্রবেশ করতে হবে, কতক্ষণ সেখানে থাকতে হবে, কখন বেরিয়ে আসতে হবে। এর ফলে তাদের জীবনযাপন প্রক্রিয়া বিধ্বস্ত হয়ে যায়।
মহান আল্লাহ আমাদের জীবনকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি রাত দিয়েছেন বিশ্রাম ও ঘুমের জন্য এবং দিন দিয়েছেন কাজকর্ম করার ও রিজিক অন্বেষণের জন্য। আমাদের শরীরও আল্লাহ তাআলা এই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন। কিন্তু যারা ভার্চুয়াল জগৎ তৈরি করেছেন তারা আল্লাহ তাআলার এই বিধানের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। বিভিন্ন দেশে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে, ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সারা রাত পেঁচার মতো জেগে থেকে ভার্চুয়াল জগতে বিচরণ করছেন, ফলে তাদের প্রকৃতি প্রদত্ত শরীর ও মনোজগতের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে।
প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জগতের সময়হীনতার এই সমস্যা সমাধানের উপায় রয়েছে। তারা বলছেন আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি ২৪ ঘন্টার মধ্যে কত ঘন্টা ভার্চুয়াল জগতে থাকবেন। এরপর সেই সময়টিকে সকাল, দুপুর ও বিকেলের জন্য আলাদা আলাদা ভাগ করুন। বিশেষজ্ঞরা ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ৩ ঘন্টার সময় ভার্চুয়াল জগতের জন্য নির্ধারণ করতে বলেছেন, এর বেশি নয়। আপনি যদি দেখেন যে সকালেই ৩ ঘন্টা ভার্চুয়াল জগতে কাটিয়ে দিয়েছেন, তাহলে পরদিন সকাল পর্যন্ত আর এই জগতে প্রবেশ করবেন না।
তাদের মতে কেউ যদি ৩ ঘন্টার বেশি এই জগতে বিচরণ করে, তাহলে সে ভার্চুয়াল জগতের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে, এবং এই সময়সীমা যদি কারো ক্ষেত্রে ৫ ঘন্টা অতিক্রম করে, তাহলে সন্দেহাতীতভাবে সে এই জগতের প্রতি আসক্ত হয়ে গেছে। তবে মনে রাখতে হবে, কেউ যদি পূর্ণ জ্ঞান রেখে ও সচেতনভাবে গবেষণার কাজে কিংবা পেশাগত কাজে ভার্চুয়াল জগৎ ব্যবহার করেন, তাহলে তার ক্ষেত্রে ওই ৩ ঘন্টা বা ৫ ঘন্টার তত্ত্ব প্রযোজ্য হবে না। ওটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা নিছক বিনোদন পাওয়ার জন্য কিংবা সময় কাটানোর জন্য ভার্চুয়াল জগতে প্রবেশ করেন।
তো শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক নতুন ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা ভোগবাদ নিয়ে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। আমরা বলেছি বর্তমানে ভোগবাদ হচ্ছে পাশ্চাত্যের লাইফস্টাইলের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এই ভোগবাদ পুঁজিবাদী অর্থনীতির চাকাকে গতিময় করেছে এবং সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। ভোগবাদে মূলত মানুষকে প্রতিনিয়ত পণ্য ও সেবা গ্রহণে উৎসাহিত করা হয়। শিল্প বিপ্লবের পর থেকে ভোগবাদ পণ্যের উৎপাদনের প্রবণতাকে অতি উৎপাদনের দিকে ঠেলে দিয়েছে। সেখানে পণ্যের সরবরাহ ভোক্তার চাহিদার চেয়েও বেশি। এ কারণে পণ্য প্রস্তুতকারকরা বিজ্ঞাপন সহ নানা কৌশলে মানুষকে নতুন পণ্য ক্রয়ে বাধ্য করছে। বাস্তবে দেখা যাচ্ছে মানুষ তার প্রয়োজনে নয়, বরং সামাজিক মর্যাদা বাড়াতে ও ক্ষণিকের সুখ পেতে পণ্য কিনছে বা সেবা নিচ্ছে। আজকের আসরে এ বিষয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
গোটা বিশ্বেই ভোগবাদের প্রভাব বাড়ার ফলে পণ্যের উৎপাদন ও ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে। এ কারণে ওয়ালমার্টের মতো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সারিতে স্থান করে নিতে পেরেছে। ২০১২ সালে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলোর তালিকায় তৃতীয় স্থানে ছিল ওয়ালমার্ট। রয়্যাল ডাচ শেল ও এক্সন মোবিলের পরেই ছিল এই খুচরা পণ্য বিক্রেতা ওয়ালমার্টের নাম। ২০১৩ অর্থ বছরে এই কোম্পানির আয় ছিল ৪৬৯ বিলিয়ন ডলার। সে বছর এটি আয়ের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছিল। মানুষের ভোগ্যপণ্য সরবরাহের এই প্রতিষ্ঠানের বিশাল আয় এবং এর মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলার ঘটনা প্রমাণ করে ভোগ্য পণ্যের ব্যবহার অকল্পনীয় মাত্রায় বাড়ছে। ভোগবাদে ব্যক্তি কখনো কখনো এমন সব পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তা অর্জন করতে মরিয়া হয়ে ওঠে যা তার সাধ্যের বাইরে, কিন্তু সে এমন সমাজে বাস করে যেখানে ওই পণ্য তার সামাজিক সম্মান ও মর্যাদার পরিচায়ক।
ফরাসি তাত্ত্বিক জ্যাঁ বদ্রিয়াদের মতে বিজ্ঞাপন আমাদের মধ্যে ভোগের সংস্কৃতি গড়ে তুলছে এবং ব্যক্তির পরিচিতি বিনির্মাণ করছে। ব্যক্তির পরিচিতির সঙ্গে পণ্যের সম্পর্ক স্থাপিত হয়েছে। ব্যক্তি ভোগ্যপণ্য ব্যবহারের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে চায়। ভোগবাদী সমাজে একজন মানুষের পরিচিতি ও ব্যক্তিত্ব নির্ধারিত হচ্ছে তার ভোগ্যপণ্যের ধরনের ভিত্তিতে। ব্যক্তি কী ধরনের ভোগ্যপণ্য ব্যবহার করছে এবং ভোগ্যপণ্যটি কোন ব্র্যান্ডের তা মানুষের ব্যক্তিত্ব ও পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোগবাদী সমাজে মর্যাদা দেয়া হয় ব্র্যান্ড ভোক্তাদের। মানুষের মর্যাদা নির্ধারণে ব্র্যান্ডের মূল্য আকাশচুম্বী। এ কারণে অনেকের মধ্যে ঋণ করে ভালো ব্র্যান্ডের ভোগ্যপণ্য কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। পুঁজিবাদী ব্যবস্থা ঋণ করে অথবা বাকিতে পণ্য ক্রয়ের যে সুযোগ তৈরি করে দিয়েছে তা কেড়ে নিচ্ছে মানুষের স্বস্তি। ভোগবাদের প্রভাবে সমাজে দুর্নীতিও বাড়ছে। ভোগবাদিতা চরিতার্থ করতে বনাঞ্চল ধ্বংস করে ক্রমাগত স্থাপন করা হচ্ছে কল কারখানা। ইরানের সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মর্তুজা কালিচ মনে করেন, যারা ভোগবাদে আকৃষ্ট এবং সামাজিক মর্যাদা ও পরিচিতির জন্য ভোগ্যপণ্য ব্যবহার করেন তারা পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে সৃষ্ট মারাত্মক প্রলোভন ও উস্কানির শিকারে পরিণত হয়েছেন।
ভোগবাদী সংস্কৃতি মানুষের মাঝে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা জোরদার করছে, কারণ ভোগবাদীরা নিজের চাওয়া পাওয়া দিয়েই পৃথিবীকে বিচার করেন। পাশ্চাত্যে ভোগবাদী যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তাতে মানুষের মনে এক ধরনের কৃত্রিম স্বাধীনতা ও মুক্তির অনুভূতি তৈরি হয়েছে। তারা মনে করছে ব্যক্তিকেন্দ্রিকতার মধ্যেই রয়েছে সর্বোচ্চ স্বাধীনতা এবং এখানেই কেবল একজন ব্যক্তি তার সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে সক্ষম। এই ব্যবস্থায় একজন ব্যক্তি অন্যের প্রতি কোনো ধরনের দায়িত্ব অনুভব করে না। দায়িত্ব এড়িয়ে জীবনযাপন করতে পারাকে বড় ধরনের সাফল্য বলে মনে করে। এর ফলে পরিবেশ বিপর্যয়ে তারা কষ্ট পান না এবং পরবর্তী প্রজন্মের ব্যাপারে তারা চিন্তিত হন না। বিখ্যাত গবেষক জেলস লিপোভেৎস্কি তাঁর রচিত বিয়ন্ড দ্য কনজামশনস বাবল বইয়ে লিখেছেন, দেখা যাচ্ছে এক পরিবারের প্রতিটি সদস্যের আলাদা টিভি রয়েছে। প্রত্যেকে তার নিজের কক্ষে সেই টিভি বসিয়ে নিয়েছে। প্রত্যেকের গাড়ি আলাদা, মোবাইল ও ল্যাপটপ সহ সব কিছুই আলাদা। এই প্রক্রিয়ার মাধ্যমে পুঁজিবাদী সমাজের একজন সদস্য আনন্দ পাওয়ার চেষ্টা করে, বেশি বেশি পণ্য ব্যবহারের মাধ্যমে সুখ খুঁজে বেড়ায়।
বৈষয়িক সম্পদের দিক থেকে অগ্রগামী দেশগুলোর মানুষের সুখের একটা মাপ কাঠি হয়ে দাঁড়িয়েছে তাদের ভোগ্যপণ্য ক্রয় ও ব্যবহারের সক্ষমতা। কিন্তু ভোগবাদী ব্যবস্থায় মানুষ কি সত্যিই প্রকৃত সুখী হতে পেরেছে? বিশেষজ্ঞরা বলছেন, ভোগবাদ মানুষের সুখ নিশ্চিত করতে পারেনি। মানুষ আগের চেয়ে বেশি সুখী হয়নি, বরং মানুষের মাঝে অস্থিরতা বেড়েছে। ভোগবাদ ও পুঁজিবাদ নিয়ন্ত্রিত দেশগুলোর মানুষের মধ্যে অবিরাম নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারা ক্লাব, সিনেমা ও পিকনিক সহ নানা ধরনের আধুনিক ব্যবস্থার মধ্যে ডুবে থেকে প্রকৃতপক্ষে নিজের সত্তার কাছ থেকে পালিয়ে বেড়াতে চায়। মানুষের মধ্যে এখন সবসময় কাজ করে না পাওয়ার আত্মগ্লানি। কিছু একটা নিয়ে ব্যস্ত থেকে সেই আত্মগ্লানি ভুলে থাকতে চাই। মানুষ ভোগের পেছনে ছুটতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজেকে নিয়ে চিন্তার অবকাশটুকুও তার আর নেই। মানুষ এখন সময়ের ঘাটতি অনুভব করছে। এর কারণ হল সে তার চাহিদার গণ্ডিকে এতটাই বিস্তৃত করে ফেলেছে যে এখন সে ওই বিস্তৃত গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং নিজেকেই হারিয়ে ফেলছে।
ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্ন, বস্ত্র, বাসস্থান, সময়, বিশ্রাম, চিকিৎসা সহ সব কিছুরই একটা সীমা রয়েছে, কিন্তু ভোগের যে তাড়না তা সীমাহীন। ভোগের বাসনার শেষ নেই। ভোগের কারণে যে সুখ অনুভূতি সৃষ্টি হয় তা ক্ষণিকের, আর মানুষ এই ক্ষণিকের সুখকে স্থায়ী সুখে পরিণত করার জন্য আরও বেশি ভোগ্য পণ্য ব্যবহার করছে, অবিরাম ছুটে চলেছে। কিন্তু ভোগবাদে যে প্রকৃত সুখ নেই তা সে বুঝতে পারছে না। আসলে ভোগবাদে বিভোর কোনো ব্যক্তি কখনোই এই উপায়ে প্রকৃত ও টেকসই সুখ ও আনন্দ খুঁজে পাবে না, এটা তার মিথ্যা ছুটে চলা। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের পরবর্তী আসরে।
সে পর্বেও আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাক।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের নতুন ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বিগত আসরগুলোতে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব এবং পরিবারের সুস্থতা রক্ষায় শাকসবজি ও ফল ফলাদের প্রভাব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারের সুস্থতার ক্ষেত্রে দুগ্ধজাত পণ্য ব্যবহারের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে।
আমরা আসলে দৈনিক যত খাবার গ্রহণ করি সেসবের মধ্যে দুধ কিংবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবারের আলাদা এবং গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দুগ্ধপণ্য ব্যবহারের কারণে আমাদের শরীর বিচিত্র রোগ ব্যাধি থেকে দূরে থাকে। পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ হল নিজ নিজ পরিবারের জন্য সবসময় প্রয়োজনীয় নিরাপদ খাবারের পাশাপাশি অবশ্যই ফল ফলাদি, শাকসবজি এবং দুধ ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়া উচিত। দুধ অন্যতম আদর্শ একটি খাবার আমাদের জন্য, কেননা এই দুধে বিচিত্র প্রোটিনের পাশাপাশি বিভিন্ন প্রকার চর্বি, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের লবণ, সেই সঙ্গে ফসফরাস ও ক্যালসিয়াম, বিচিত্র ভিটামিন এবং শরীর যেসব অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সক্ষম নয় সেই সব প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে। এসব নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
দুগ্ধজাত খাদ্য সামগ্রী, বিশেষ করে দুধ, ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস। আর ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়ামের উপকারিতা নিয়ে সর্বসাম্প্রতিক যে গবেষণা হয়েছে তাতে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্যালসিয়ামের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। এর আগে ক্যালসিয়ামের এত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা এতটাই স্পষ্ট করে আর বলা হয়নি। এই গবেষণায় প্রমাণ হয়েছে দুধের ক্যালসিয়াম এনার্জি মেটাবলিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোটা বা স্থূলতা হ্রাস করে। আমেরিকায় এ নিয়ে একটি নিরীক্ষামূলক গবেষণা হয়েছে। মোটা বা স্থূলতায় আক্রান্তদের মধ্যে যারা ডায়েট করে তাদেরকে দৈনিক 400 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম বেশি দেওয়া হয়েছে, কিন্তু তাদের ক্যালোরি কমানো হয়নি। এভাবে এক বছর পর দেখা গেছে তাদের শরীরের চর্বি শতকরা 9.4% কমে গেছে।
ক্যালসিয়াম যদিও অন্যান্য খাবারের থেকেও আসে, তবে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের সবচেয়ে উত্তম উৎস হল দুধ। আমেরিকার শিশু স্বাস্থ্য বিষয়ক জাতীয় সংস্থার পরিচালক আলেকজান্ডার দোয়ানের গবেষণা অনুযায়ী, দৈনিক খাবারে দুধের উপস্থিতি ছাড়া মানবদেহের প্রয়োজনীয় ক্যালসিয়ামের পরিমাণ নিশ্চিত করা প্রায় অসম্ভব। বিশেষ করে শিশুদের হাড়ের সুস্থতায় দুধের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে ব্রেনের সুস্থতায় দুধ ও দুধের তৈরি পণ্য সামগ্রী এবং ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম বা দস্তা, ম্যাঙ্গানিজ সহ আরও বহু উপাদান কমে যাওয়া রোধ করার ক্ষেত্রে দুধের ভূমিকা অনন্য। ব্রেনের কার্যক্ষমতা নষ্ট হওয়া রোধ করতে এবং মানসিক বিচিত্র সমস্যা রোধ করার ক্ষেত্রেও দুধের ব্যাপক ভূমিকা রয়েছে।
পুষ্টিবিজ্ঞানীদের মতে 4 থেকে 8 বছরের শিশুদের দৈনিক 800 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, 13 থেকে 18 বছরের শিশুদের জন্য প্রয়োজন দৈনিক 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম, 19 থেকে 50 বছরের তরুণদের প্রয়োজন দৈনিক 1000 মিলিগ্রাম, আর 51 থেকে বেশি বয়সী মানুষের দৈনিক 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে হাড় ক্ষয়জনিত সমস্যা একটু বেশি দেখা দেয় বলে তাদের দুধ বা দুধের তৈরি খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। দীর্ঘ সময় ধরে দুধ বা দুগ্ধজাত খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় না রাখা হলে ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজ সহ্য করতে না পারা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যা যাদের রয়েছে তাদের দেহে ল্যাকটোজ এনজাইমের ঘাটতি কিংবা অভাব থাকায় দুধের মধ্যে যে গ্লুকোজ রয়েছে তা সহ্য করতে পারে না। সে কারণে দুধ খেলেই তাদের ডায়রিয়া দেখা দেয়, হার্টের সমস্যা দেখা দেয় কিংবা পেটে গ্যাস হয়ে ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। এ কারণে তাদের ক্যালসিয়াম নেয়ার সর্বোত্তম উপায় হল দুধ দিয়ে ল্যাকটোজ এনজাইম ট্যাবলেট খাওয়া কিংবা ল্যাকটোজ শূন্য দুধ খাওয়া। দুধে যেহেতু শরীরের জন্য ভারসাম্য রক্ষাকারী প্রায় সকল উপাদানই রয়েছে, সেজন্য দুধে রয়েছে দেহের সর্বপ্রকার দূষণ কিংবা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়বার মতো বিচিত্র মাইক্রো অর্গানিজমের সক্রিয় হবার উপাদান।
এতক্ষণ আমরা যে দুধের গুণাগুণ নিয়ে কথা বললাম, সেই দুধ অবশ্যই হতে হবে দূষণমুক্ত। কিভাবে দুধকে দূষণমুক্ত রাখা যাবে? দুটি উপায় রয়েছে। প্রথম উপায়টি হলো পাস্তুরিত করে সংরক্ষণ করা। এজন্য দুধকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটের মতো রাখা হয়। এর ফলে সকল প্রকার ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। তবে ব্যাকটেরিয়ার জীবাণুগুলো থেকে যায়, সেজন্য পাস্তুরিত দুধকে কমপক্ষে 3 থেকে 4 দিন ফ্রিজে রাখা দরকার। এর বেশি রাখলে আবার দুধ নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় উপায়টি হল স্টেরিলাইজেশনের মাধ্যমে দুধকে জীবাণুমুক্ত করা। এই পদ্ধতিতে 130 সেন্টিগ্রেড তাপমাত্রায় দুধকে জাল দেওয়ার কারণে দুধের সকল জীবাণুমুক্ত করা যায়।
এই পদ্ধতিতে দুধ পাস্তরিত করার পর প্যাকিং করা হলে আর কোনো প্রিজারভেটিভের প্রয়োজন পড়ে না, ফলে প্যাকেটের মুখ খোলা না হলে তাকে ফ্রিজে রাখার দরকার পড়ে না। তবে মুখ খোলা হলে অবশ্যই 72 ঘন্টার মধ্যে ওই দুধ খেয়ে ফেলতে হবে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে। Thank you.